الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله প্রিয় ইসলাম ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আরও একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান যার নাম হচ্ছে কুরআনি সূরার ফজিলত। এই অনুষ্ঠান নিয়ে দর্শকবৃন্দ, যারা আমাদেরকে এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন বা শুনছেন, আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আলহামদুলিল্লাহ এই অনুষ্ঠান কুরআনি সূরার ফজিলত, এই অনুষ্ঠানের মধ্যে আমরা চেষ্টা করি কুরআনে পাকের বিভিন্ন সূরা সম্পর্কে আপনাদেরকে জানানোর জন্য, কোরআনে পাকের বিভিন্ন সূরা বিভিন্ন তথ্য উপাত্ত আপনাদের নিকট তুলে ধরার চেষ্টা করি। ধারাবাহিকভাবে আমরা চেষ্টা করছি সূরা ফাতিহা থেকে আমরা আপনাদের নিকট বিভিন্ন সূরার তথ্য উপাত্ত তুলে ধরার জন্য। এর আগের পর্বে আমরা দুইটি সূরা নিয়ে আলোচনা করেছি, সূরা তালাক এবং সূরা তাহরিম। আজকে এরিশো বাদে ধারাবাহিকভাবে আমরা সূরা নিয়ে আলোচনা করব। আজকে আমরা শুধুমাত্র একটি সূরা নিয়ে আলোচনা করব। এই সূরার বিভিন্ন ফজিলত রয়েছে, অত্যন্ত চমৎকার চমৎকার ফজিলত রয়েছে, ফজিলতগুলো শুনব। এই কোরআনে পাকের এই সূরার আরও যে অন্যান্য তথ্য উপাত্ত রয়েছে তাও আমরা জানব ইনশাআল্লাহ তাআলা। সূরার নাম কি তাও জানব। আসুন অনুষ্ঠানের শুরুতে আমরা আমাদের প্রিয় নবী রাসূল আরবি সরকারে দুআলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদে পাকে পাঠ করা ফজিলত আমরা শ্রবণ করি। রহমতুলিল আলমিন শফিল মুজদমিন রসুল করিম রউফুর রহিম। মাকি মদনী আকা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর দৈনিক 50 বার দুরুদে পাক পাঠ করবে, কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফাহা করব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কত চমৎকার ফজিলত দর্শকবৃন্দ, যখন দুরুদে পাকের কথা আসে বিভিন্ন রকম ফজিলত আমাদের স্মরণে আসে। কিন্তু দেখা যায় যে আমরা দুরুদে পাক পাঠ করতে অনেকে অনাগ্রহী বা সময় পাই না, অলসতা আমাদের মধ্যে চলে আসে। প্রিয় ইসলামের একটু চিন্তা করি, ফজিলত কত দুরুদে পাক পাঠ করব। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুসাফা করার সৌভাগ্য অর্জিত হবে কিয়ামতের দিন, যদি আমরা প্রতিদিন 50 বার দুরুদ শরীফ পাঠ করি। এছাড়াও একবার পড়ার ফজিলত রয়েছে, 3 বার পড়ার ফজিলত রয়েছে, 10 বার পড়ার ফজিলত রয়েছে, বিভিন্ন ফজিলত রয়েছে। দর্শকবৃন্দ, যেই কাজের যত ফজিলত ওই কাজের গুরুত্ব তত বেশি থাকে। আমাদের উচিত আমরা যেন নিজের সময়কে কাজে লাগাই। অবসর আছি, বসে আছি বা কোনো কাজ করছি না, দুরুদে পাক পাঠ করি, সময় বের করে দুরুদে পাক পাঠ করি ইনশাআল্লাহ তাআলা। যত বেশি দুরুদে পাক পাঠ করব তত বেশি বরকত আমাদের অর্জিত হবে। আসুন অনুষ্ঠানে বরকতের জন্য একবার দুরুদে পাক পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান কুরআনি সূরার ফজিলত। এই সূরা এই অনুষ্ঠানের মধ্যে আমরা চেষ্টা করি প্রতিটি পর্বে একটি করে সূরা, দুইটি করে সূরা, যদি সময় হয় তিনটি সূরা নিয়ে আমরা আলোচনা করি। আজকে একটি সূরা নিয়ে আলোচনা করব, কুরআনে পাকের 29তম পারা সর্বপ্রথম যে সূরা সেই সূরা নিয়ে আমরা আলোচনা করব আজকে। জি হ্যাঁ দর্শকবৃন্দ, সেই সূরা নিয়ে আলোচনা করব যেই সূরা আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের মাদানী পরিবেশের মধ্যে, মাদানী কাফেলায় হোক, মাদ্রাসাতে হোক বা বিভিন্ন জায়গায় হোক, আমরা এই সূরাটি পাঠ করি। জি হ্যাঁ, কথা বলছি ওই সূরা যা প্রতিদিন রাতে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করার জন্য উৎসাহ প্রদান করেছেন। যেই সূরা তেলাওয়াত করলে কবরের আজাব থেকে রক্ষা পাওয়া যায়, আজকে সেই সূরা নিয়ে আলোচনা করব। সূরার নাম কি হয়তো অনেকে অনুধাবন করে নিয়েছেন যে আজকে এই সূরা নিয়ে আলোচনা করা হবে। যারা এই অনুধাবন করেছেন যে আজকে সূরা মুলক নিয়ে আলোচনা করা হবে, তারা সঠিক ভেবেছেন, সঠিক চিন্তা করেছেন এবং সঠিক অনুমান করেছেন। দর্শকবৃন্দ, আজকে আমরা সূরা মুলক নিয়ে আলোচনা করব। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের মাদানী পরিবেশে সূরা মুলক পড়া হয়, এমনকি শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুল আলিয়া আমাদেরকে যে নেক আমল রিসালা রয়েছে, এই রিসালার মধ্যে প্রতিদিন রাতে সূরা মুলক পড়া অথবা শ্রবণ করার উৎসাহ প্রদান করেছেন। তো আসুন আজকে এই সূরা সম্পর্কে শ্রবণ করব। প্রথমত আমরা জানব সূরা মুলক কোথায় অবতীর্ণ হয়েছে, অর্থাৎ অবতীর্ণের দিক দিয়ে এটি কোন কোন প্রকারের মধ্যে পড়েছে এবং এই সূরার মধ্যে কয়টি রুকু কয়টি আয়াত রয়েছে, এই সূরার ফজিলত কি, এই সূরার আরও কিছু নাম রয়েছে এই নামগুলোও শুনব এবং এই সূরার নামকরণের কারণ কি তাও শুনব এবং এই সূরার মধ্যে কোন কোন বিষয়ের আলোচনা করা হয়েছে তা আজকে ইনশাআল্লাহ তাআলা আমরা জানব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আসুন দর্শকবৃন্দ আমরা প্রথমে শুনব যে এই সূরা কোথায় অবতীর্ণ হয়েছে। দর্শকবৃন্দ যদি অবতীর্ণের দিক দিয়ে আমরা চিন্তা করি বা দেখি তাহলে তাফসীরে খাজিন আমাদেরকে এই বিষয়টি বলে যে সূরা মুলক এটি হচ্ছে মক্কায় অবতীর্ণ হয়েছে, অর্থাৎ মাক্কি সূরা। দুটি রুকু এবং ৩০টি আয়াত রয়েছে এই সূরার মধ্যে। আর এই সূরার কিছু নাম, কতিপয় নাম রয়েছে এবং এই সূরার নাম মুলক কেন রাখা হলো বা অন্যান্য নাম কেন রাখা হয়েছে, আসুন এক একটি নাম শুনবো পাশাপাশি এর কারণ আমরা বুঝতে পারবো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। বর্ণিত হয়েছে এই সূরার কয়েকটি নাম রয়েছে, যেমন এই সূরার প্রথম আয়াতের মধ্যে মুলক অর্থ সালতানাত, রাজত্ব এবং বাদশাহীর আলোচনা করা হয়েছে। আর এর সাথে সম্পর্ক রেখে এই সূরার নামকরণ করা হয়েছে সূরা মুলক। এছাড়া এই সূরার প্রথম আয়াতে শুরুতেই একটি শব্দ এসেছে, তা হচ্ছে তাবারকা। তো এই তাবারকা এর সাথে সম্পর্ক রেখে অনেকে এই সূরার নাম বলেন সূরায় তাবারকা। তো দুটি নাম পেলাম, সূরা মুলক সূরা তাবারকা। আর এই সূরার মধ্যে কবরের আজাব এবং কবরের আজাব থেকে মুক্তি পাওয়ার কথা এই সূরা যে তেলাওয়াত করে কবরের আজাব তার জন্য বন্ধ করে দেওয়া হয়। তো এই জন্য এই সূরার নামকরণ করা হয়েছে সূরা মুনজিয়া, সূরা ওয়াকিয়া এবং সূরা মানিয়া। এই সূরা যারা তেলাওয়াত করে তাদের জন্য এই সূরা কী করতে থাকে, ঝগড়া করতে থাকে। এই কারণে এই সূরার নামকরণ করা হয়েছে সূরা মুজাদালা, অর্থাৎ রক্ষাকারী। একে অর্থাৎ যে পাঠ করে তেলাওয়াত করে তাকে রক্ষা করার জন্য ঝগড়া করা হয়, এই কারণে একে মুজাদালা বলা হয়। আর কিয়ামতের দিন এই সূরা যারা তেলাওয়াত করবে ওই তেলাওয়াতকারীকে শাফাত করবে, সুপারিশ করবে। আর এই কারণে এই সূরার নাম সূরা শাফিয়া বলা হয়, অর্থাৎ শাফাতকারী। তো দর্শকবৃন্দ কয়েকটি নাম আমরা শুনলাম, যে সূরা মুলক, সূরা তাবারকা, সূরা মুনজিয়া, সূরা ওয়াকিয়া, সূরা মানিয়া, সূরা মুজাদালা এবং সূরা শাফিয়া। এই কয়েকটি নাম শুনলাম আর এই নামের সাথে সম্পর্ক রেখে মিল রেখে কিন্তু এই সূরাটি রয়েছে। তো আমরা জানলাম এক একটি নাম এবং এই নামের কারণ কি। তো দর্শকবৃন্দ আমরা শুনব সূরা মুলকের ফজিলত সম্পর্কে। সূরা মুলকের বেশ ফজিলত ও বরকত রয়েছে। তো সূরা মুলকের ফজিলতের ব্যাপারে এসেছে, এর মধ্যে সূরা মুলকের ফজিলতের ব্যাপারে বেশ কিছু হাদিসে মুবারাকা আলোচনা করা হয়েছে। আসুন আমরা প্রথমে যাব তিরমিজি শরীফের একটি হাদিস শ্রবণ করব। এই হাদিসটি এভাবে বর্ণিত হয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন এক সাহাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার এক জায়গায় কী করলেন, তাঁবু গাড়লেন। তো সেখানে একটি কবর ছিল এবং তিনি জানতেন না যে এখানে কবর ছিল। হঠাৎ তিনি জানলেন বা তার এই বিষয়টি অবগত হলেন যে এখানে একটি কবর রয়েছে এবং কবরের মধ্যে এক ব্যক্তি সূরা মুলক পাঠ করছে, তেলাবাত করছে। এবং সে কী করলো, সূরা মুলক পড়তে পড়তে সম্পূর্ণ সূরা মুলক সে তেলাবাত করলো। তখন ওই সাহাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারগাহে উপস্থিত হলেন, সাক্ষাৎ করলেন, তখন আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ভুলবশত অমুক জায়গায় একটি কবর ছিল, আমি জানতাম না, সেখানে আমি কী করলাম, তাঁবু গাড়লাম। হঠাৎ আমি জানতে পারলাম এখানে একটি কবর রয়েছে এবং কবরের মধ্য থেকে সূরা মুলকের তেলাবাতের আওয়াজ আসছিল, এমনকি সে ওই সূরা মুলক সম্পূর্ণ পাঠ করেছেন, তেলাবাত করেছেন। তখন তাজেদারের রিসালাত শাহেনশাহ নবুয়াত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করলেন, এই সূরা অর্থাৎ সূরা মুলক, এই সূরা কবরের আজাবকে বন্ধ করে দেয় এবং কবরের আজাব থেকে রক্ষা করে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরেকটি হাদিস যা আবু দাউদ শরীফে বর্ণিত হয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কুরআনে পাকের 30 আয়াত বিশিষ্ট একটি সূরা রয়েছে, ওই সূরা নিজের তেলাওয়াতকারীর জন্য শাফাআত করবে, সুপারিশ করবে, এমনকি তাকে ক্ষমা করিয়ে দিবে। ওই সূরা হচ্ছে তাবারাকাল্লাযী, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরেকটি হাদিসে মুবারাকা শুআবুল ঈমানের মধ্যে বর্ণিত হয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, সূরায়ে তাবারাকা নিজ পাঠকারীর পক্ষ থেকে ঝগড়া করতে থাকবে, এমন কি তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়া হবে। সুবহানাল্লাহ। দর্শক বৃন্দ, আরেকটি হাদিসে মুবারক আমরা শ্রবণ করব। এই হাদিসে মুবারকাটি মুসনাদুল ফিরদাউসের মধ্যে বর্ণিত হয়েছে। তো কি বর্ণিত হয়েছে? হযরত আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিঃসন্দেহে আমি কিতাবুল্লাহর মধ্যে, অর্থাৎ আল্লাহ তাআলার কিতাবের মধ্যে, অর্থাৎ কোরআনে পাকের মধ্যে একটি এমন সূরা পেয়েছি যেই সূরার মধ্যে 30টি আয়াত রয়েছে, যে ব্যক্তি ঘুমানোর সময় ওই সূরা তেলাওয়াত করবে তো তার জন্য 30টি নেকি লিখে দেওয়া হবে, তার 30টি গুনাহকে ক্ষমা করে দেওয়া হবে, মুছে দেওয়া হবে এবং তার 30টি পদমর্যাদা বৃদ্ধি করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার পক্ষ থেকে একজন ফেরেশতা নিযুক্ত করবেন, ওই ফেরেশতাকে পাঠানো হবে তার কাছে, যে অর্থাৎ ওই ফেরেশতা কী করবে, তার নিজের পাখাকে বিছিয়ে দিবেন এবং যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি, অর্থাৎ সে তো ঘুমানোর সময় পড়ল, সে ওঠা পর্যন্ত, ঘুম থেকে জেগে ওঠা পর্যন্ত ওই ফেরেশতা তাকে প্রত্যেক ধরনের ক্ষতি থেকে, প্রত্যেক জিনিস থেকে তাকে রক্ষা করবে। আর ওই সূরাটি হচ্ছে মুজাদালা, অর্থাৎ নাজাত প্রদানকারী, তাকে যেন জান্নাত দেওয়া হয়। আর ওই সূরাটি হচ্ছে সূরা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, কত চমৎকার ফজিলত শুনলাম যে আমরা রাত্রে যেন সূরা মুলক তেলাওয়াত করি। হাদিসে মুবারাকা শুনলাম, নিয়ত করে নিয়ে প্রতিদিন ইনশাআল্লাহ তাআলা আমরা রাতের বেলা ঘুমানোর পূর্বে সূরা মুলক তেলাওয়াত করব। দর্শকবৃন্দ, কত চমৎকার ফজিলত সূরা মুলকের! আল্লাহ কারিম আমাদেরকে সূরা মুলক প্রতিদিন রাতে তেলাওয়াত করার তৌফিক দান করুক। বিশেষ করে মাদানী চ্যানেলে আলহামদুলিল্লাহ প্রতিদিন একটা সময়ে সূরা মুলকের তেলাওয়াত হয়ে থাকে, আমরা মাদানী চ্যানেলের মাধ্যমে শুনতে পারবো। যারা তেলাওয়াত করতে পারি তারা নিজেরা পড়ে নিব, অথবা আমরা কারো থেকে পড়িয়ে নিজে শুনিয়ে নিব, চমৎকার হবে ওই বিষয়। ঘরের মধ্যে আমরা সবাই বসে আছি, একজন কোরআনে পাকে তেলাওয়াত করবো, অর্থাৎ সূরা মুলকের তেলাওয়াত করবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, আমরা কোরআনে পাকের সূরা মুলকের ফজিলত শুনলাম, এখন আমরা যাব সূরা মুলক এর মধ্যে কোন কোন বিষয়ে আলোচনা করা হয়েছে। আসুন আমরা জানি সূরা মুলকের মধ্যে কোন কোন বিষয়ে আলোচনা করা হয়েছে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরা মুলক, এই সূরার মূল যে আলোচ্য বিষয় তা হচ্ছে এই সূরার মধ্যে ইসলামের মৌলিক যে আকীদা রয়েছে, ওই আকায়দগুলো, যেমন আল্লাহ তাআলার একত্ববাদ, হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত, কোরআনের সত্যতা, অর্থাৎ কোরআন হক, এই বিষয়টি, হাসর ও নশর এবং কিয়ামতের দিনে আমলের প্রতিদান, এবং বলি ভালো প্রতিদান বা মন্দ প্রতিদান, প্রতিদান দেওয়া হবে, নিজের আমলের প্রতিদান দেওয়া হবে এবং সাজার বিষয়গুলো খুবই চমৎকারভাবে আলোচনা করা হয়েছে এই সূরার মধ্যে। এছাড়া এই সূরার মধ্যে আরও কিছু বিষয় আলোচনা করা হয়েছে, যে বিষয়গুলো আসুন আমরা ধীরে ধীরে এক একটি পয়েন্টের মাধ্যমে আমরা শ্রবণ করি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। দর্শকবৃন্দ, এই সূরার শুরুর দিকে আল্লাহ তাআলার মহত্ত্ব, আল্লাহ তাআলার যে রাজত্ব এবং আল্লাহ তাআলার কুদরত, এই সকল বিষয় বর্ণনা করা হয়েছে। আর এই বিষয়টি বলা হয়েছে যে আল্লাহ তাআলা জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছেন, আর সৃষ্টি করার উদ্দেশ্য হচ্ছে যে বান্দার আমল কেমন এটা যাচাই করা। তো এই সূরার শুরুতে এই বিষয়টি আলোচনা করা হয়েছে। আল্লাযি খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, সুবহানাল্লাহ। এরপর এই সূরার মধ্যে এই বিষয়টি আলোচনা করা হয়েছে যে আল্লাহ তাআলা কুদরতের যেই নিদর্শন, এই নিদর্শনগুলো বর্ণনা করা হয়েছে এবং আল্লাহ তাআলা এই বিষয়টিও বর্ণনা করেছেন অন্য মানে কোনো তুলনা ছাড়া, কোনো উদাহরণ ছাড়া। আর এই মনে করেন কোনো স্তম্ভ ছাড়া আল্লাহ তাআলা একের উপর এক, একের পরে এক কত কত সাত আসমান কী করেছেন, বানিয়েছেন, এবং এর মধ্যে কোনো ত্রুটি নেই। এমনকি আমরা জানি এক আসমান থেকে দ্বিতীয় আসমান, এর মধ্যে কোনো খুঁটিও নেই। তো এটা আল্লাহ তাআলার এক সৃষ্টি। তো এই যে আল্লাহ তাআলার একটা কুদরত, এই কুদরত এই বিষয়টি এখানে বর্ণনা করা হয়েছে। পাশাপাশি আল্লাহ তাআলা এই আসমানকে নক্ষত্র, তারকা দ্বারা সাজিয়েছেন, এবং এই তারকা যে রয়েছে, নক্ষত্র, তারা আমরা বলে থাকি, এই তারার মাধ্যমে আল্লাহ তাআলা কি শয়তানেরকে শয়তানের উপর নিক্ষেপ করেছেন, শয়তানকে এটা দিয়ে মেরেছেন। এছাড়া আল্লাহ তাআলা কুদরতের নিদর্শনের মধ্যে এই বিষয়টি বর্ণনা করা হয়েছে, কাফিরদের জন্য অত্যন্ত ভয়ানক আজাব রয়েছে, তাদের জন্য আজাব তৈরি করে রাখা হয়েছে, এবং যারা ইমানদার রয়েছে তাদের জন্য রয়েছে ক্ষমা, তাদের জন্য মহা প্রতিদানের সুসংবাদ রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, এই সূরার মধ্যে আরও কিছু বিষয় আলোচনা করা হয়েছে, আসুন তাও শ্রবণ করি। এই সূরার মধ্যে বলা হয়েছে যে আল্লাহ তাআলা প্রকাশ্য এবং অপ্রকাশ্য, এবং যেগুলো গোপন রয়েছে, যেগুলো জানা রয়েছে, সব কিছু প্রত্যেকটি বিষয় আল্লাহ তাআলা জানেন, আল্লাহ তাআলা প্রত্যেকটি বিষয় সম্পর্কে অবগত। এছাড়া এই সূরার মধ্যে আরও এই বিষয়টি আলোচনা করা হয়েছে যে আল্লাহ তাআলা যে নিয়ামতগুলো বর্ণনা করেছেন, আল্লাহ তাআলা যে নিয়ামত রয়েছে এই নিয়ামতগুলো বর্ণনা করেছেন, আল্লাহ তাআলা বান্দাকে নিয়ামত দিয়েছেন, বিভিন্ন রকম নিয়ামত দ্বারা ধন্য করেছেন। আমরা যদি দেখি নিয়ামত গুনে শেষ করতে পারবো না। সূরা রহমানের মধ্যে রয়েছে না যে তোমরা আল্লাহ তাআলা কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে, আল্লাহ তাআলা অনেক নিয়ামত দিয়েছেন আমাদেরকে। নিয়ামতের কথা বর্ণনা করা হয়েছে এই সূরার মধ্যে। আল্লাহ তাআলা তার সৃষ্টিকে, অর্থাৎ মানুষ ও যতগুলো আল্লাহ তাআলার মাখলুকাত রয়েছে, সৃষ্ট বিষয় রয়েছে, তাদেরকে আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন, যেন তারা এই নিয়ামত জানতে পারে, নিয়ামতের পরিচয় তারা পায়, এবং আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে পারে, এবং আল্লাহ তাআলার একত্ববাদের স্বীকার করে। এই বিষয়গুলো আলোচনা করা হয়েছে এই সূরার মধ্যে। দর্শকবৃন্দ, এই সূরার মধ্যে আরও কয়েকটি বিষয় আসুন আমরা শ্রবণ করি। যারা মক্কার কাফির ছিল, মক্কার অমুসলিম কাফির যারা ছিল, তাদেরকে আল্লাহ তাআলার যেই আজাব রয়েছে, শাস্তি রয়েছে, এই শাস্তি সম্পর্কে ভয় দেখানো হয়েছে, ভীতি সন্ত্রস্ত করা হয়েছে, এবং নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়া হয়েছে যে আপনি, যারা আপনাকে অস্বীকার করেছে, আপনাকে যারা অস্বীকৃতি জানিয়েছে, অস্বীকার করেছে, তাদের কারণে আপনি ব্যথিত হইয়েন না, আপনি দুঃখী হইয়েন নি, কেননা পূর্ববর্তী যে কাফির ছিল, অর্থাৎ অন্যান্য নবীর সময়, তাদের সময় যে হাওয়ারি ছিল, তাদের সময় যে মানুষগুলো ছিল, তারাও ওই সকল নবীদেরকে কী করেছে, অস্বীকার করেছে, অমান্য করেছে, অবাধ্য হয়েছে। তো অন্যান্য নবীদের সাথেও এরকমই ব্যবহার করা হয়েছিল। তো আপনি নিজে ব্যথিত হবেন না। এই বিষয়টি জানিয়ে আল্লাহ তাআলা তার হাবিব, হাবিবুল হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিয়েছেন। এছাড়া এই সূরার শেষের দিকে মুমিন এবং কাফিরদের অবস্থা প্রকাশ করে দিয়েছেন, আর এই প্রকাশ করার জন্য বিভিন্ন উদাহরণ প্রদান করেছেন, তাদেরকে উল্টা এবং অর্থাৎ ঠিকভাবে এবং উল্টাভাবে বিভিন্ন রকম তাদেরকে উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে এই সূরার মধ্যে। এবং হুজুরে পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করেছে, তাদেরকে আল্লাহ তাআলা আযাবের ব্যাপারে ভীত করেছে যে তারা যেন এই ব্যবহার থেকে তারা যেন ফিরে আসে, অর্থাৎ আল্লাহ রসুল আল্লাহ তাআলা পাঠিয়েছেন তারা যেন মেনে নেয়। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, এই যে কিছু বিষয় ছিল এই বিষয়গুলো সূরা মুলকের মধ্যে আলোচনা করা হয়েছে, যে বিষয়গুলো দেখা যায় এখনও কিছু লোক এমন রয়েছে যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান রিসালাত বা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে অনেকের অনেক রকম কথা চলে আসে। এগুলো কাদের কথা? পূর্ববর্তী নবী যারা ছিল তাদের উম্মতের মধ্যে থেকে যারা অস্বীকার করেছে নবীদেরকে, এমন অবস্থা। তো আমরা এমন না হই, আমাদের আকল রয়েছে, আমরা যেন বুঝি যে যারা কাফির ছিল তারাও কিন্তু অস্বীকার করেছে, এখন আমরাও অস্বীকার করছি, তো আমরা কোন দলে যাচ্ছি? আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুক, আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, আমরা সূরা মুলকের বিভিন্ন বিষয় বিভিন্ন দিক আমরা আলোচনা করার চেষ্টা করেছি, বিভিন্ন বিষয় আমরা জেনেছি, ফজিলত শুনেছি। আমরা নিয়ত করিনি এগুলো আমরা যেন জানার মধ্যে সীমাবদ্ধ না রাখি, আমরা যেন আমলে নিয়ে আসি, আমরা যেন আমলও করি। দেখবো যখন আমরা আমল করা শুরু করে দেব প্রতিদিন আমরা পেতে থাকবো। আল্লাহ করিম আমাদেরকে কোরআনে করিম তেলাওয়াত করা, কোরআনে করিমের অর্থ বোঝা, এর মধ্যে যে ব্যাখ্যা বিশ্লেষণ রয়েছে, তাফসির রয়েছে, তাও জানার তৌফিক দান করুক। আর বিশেষ করে যে সকল বিষয়গুলো আমাদেরকে জানানো হয় আল্লাহ তাআলা কালাম এর মধ্যে, কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা যে বিষয়গুলো আমাদেরকে বর্ণনা করেছেন, সেই বিষয়গুলো যেন আমরা পালন করতে পারি, আমল করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, অনেকটা সময় ধরে আপনাদের সাথে ছিলাম, বেশ কিছু আলোচনা করেছি। ইনশাআল্লাহ তাআলা আগামী পর্বে আবারও উপস্থিত হব কোরআনে পাকের অন্যান্য সূরা নিয়ে, সূরা বিভিন্ন তথ্য নিয়ে আপনাদের নিকট উপস্থিত হব, আরও বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। ততক্ষণ পর্যন্ত মাদানী চ্যানেলে অন্যান্য অনুষ্ঠানগুলো দেখতে থাকি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাদানী চ্যানেলের সঙ্গে থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।